নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন জীবনবাণীর আজকের আলোচনা। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণী অনুষ্ঠান শুনছেন। আজ আবার ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে আলোচনা শুরু করতে চলেছেন রেভারেন্ড সরস কুমার মণ্ডল মহাশয়। প্রিয় বন্ধু, আপনার কাছে কি সম্পূর্ণ বাংলা বাইবেল আছে? যে বাইবেল থাকলে এই অনুষ্ঠান বুঝতে আপনার আরও সহজবোধ্য হবে। যদি আপনার কাছে বাইবেল নেই, তবে কেমনভাবে আপনি আমাদের আলোচনা বুঝতে পারছেন তা আজই পত্রের মাধ্যমে আমাদের লিখে জানান। তাহলে শুনুন আজকের জীবনবাণীর আলোচনা।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের জীবনবাণী অনুষ্ঠানে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনায় নিয়ে যাব তা বাইবেলের পুরাতন নিয়মে যোনা ভাববাদী পুস্তকে আমরা পাই প্রথম অধ্যায় 4-8 পর্যন্ত। আসুন আমরা এই অংশটি খুলি। 1332 পৃষ্ঠায় রয়েছে আর 4 থেকে আমরা পাঠ করি। লেখা আছে এখানে, কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন, সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল। তখন নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল, আর ভার লাগবের নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল। কিন্তু জোনা জাহাজের খোলে নামিয়াছিলেন, শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন। তখন জাহাজের অধ্যক্ষ তাহার নিকটে আসিয়া কহিলেন, ওহে, তুমি যে ঘুমাইতেছ, তোমার কি হইল? উঠো, তোমার ঈশ্বরকে ডাকো, হয়তো ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না। পরে নাবিকেরা পরস্পর কহিল, আইসো আমরা গুলি বাঁট করি, তাহলে জানিতে পারিব কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাট করিল, আর জোনার নামে গুলি উঠিল। তখন তাহারা তাহাকে কহিল, বলো দেখি কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে? তোমার ব্যবসায় কি? কোথা হইতে আসিয়াছ? তুমি কোন দেশের লোক, কোন জাতীয়? প্রিয় শ্রোতা বন্ধু, আমি আপনাদের জন্য আবার পাঠ করছি। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন, সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল। তখন নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল, আর ভার লাগবের নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল। কিন্তু জোনা জাহাজের খোলে নামিয়াছিলেন, শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন। তখন জাহাজের অধ্যক্ষ তাহার নিকটে আসিয়া কহিলেন, ওহে, তুমি যে ঘুমাইতেছ, তোমার কি হইল? উঠো, তোমার ঈশ্বরকে ডাকো, হয়তো ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না। পরে নাবিকেরা পরস্পর কহিল, আইসো আমরা গুলি বাঁট করি, তাহলে জানিতে পারিব কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাট করিল, আর জোনার নামে গুলি উঠিল। তখন তাহারা তাহাকে কহিল, বলো দেখি কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে? তোমার ব্যবসায় কি? কোথা হইতে আসিয়াছ? তুমি কোন দেশের লোক, কোন জাতীয়? ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরের বাক্য ধ্যানে যাবার পূর্বে ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ, আর তোমার বাক্য নিয়ে ধ্যান করার যে অনুগ্রহ লাভ করেছি তাই তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। প্রভু, আমরা তোমার বাক্যের গভীর বিষয় সকল উপলব্ধি করতে পারি না যদি না তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো। তাই তোমার কাছে এসেছি, তোমার কাছে ভিক্ষা করি, তুমি আমাদের প্রতি দয়া করো, প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, তোমার আত্মা দ্বারা চালিত করো, আমাদের জীবনে দুঃখ কষ্ট অভাব সংকট রোগ যাতনা সমস্ত বিষয়ের মধ্যে প্রভু তুমি বিজয় দান করো। তোমার হাতে আমরা নিজেরা সমর্পিত হলাম, বাকি অঙ্গে তোমার আশীর্বাদ ভিক্ষা করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যোনা ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। এখানে দেখতে পাই যে যোনা ভাববাদীর দিনগুলোতে এমন নিয়ম প্রচলিত না থাকলেও যখন ঈশ্বর জোনাকে আদেশ করলেন, তুমি ওঠো নিনবিতে সেই মহানগরে যাও, তখন মনে হয় জোনাও শিষ্য পিতরের মতোই সরলভাবে কিছু বলেছিলেন। মনে হয়তো জোনা বলেছিলেন, প্রভু আপনি তো কখনো এলিয়কে মিশরে যেতে বা যিশয়কে ভারতবর্ষে যেতে বলেননি, তাহলে এর পূর্বে কোনো ভবিষ্যৎ বক্তাকে যা আদেশ করেননি তা আমায় কেন করছেন প্রভু? এ প্রসঙ্গে কিন্তু জোনার জন্য আমার সহানুভূতি জাগে। তিনি আদৌ এটা বুঝতে পারছিলেন না যে ঈশ্বর তাঁর বাণী প্রচারের কার্যে পদ্ধতির পরিবর্তন করলেন কেন। সে যাই হোক, শেষ পর্যন্ত ঈশ্বরের পদ্ধতিকে আমাদের মেনে নিতেই হয়, কারণ ঈশ্বর অপরিবর্তনীয় আর তিনি জানেন কিসে মঙ্গল। আর এই পুস্তকটিতে প্রকাশ পায় যে ঈশ্বর হলেন পরজাতীয়দেরও ঈশ্বর। প্রেরিত পৌল বাইবেলের নতুন নিয়মে রোমিও তার তিনের অধ্যায় ২৯ পদে লিখেছেন, ঈশ্বর কি কেবল জিহুদীদের ঈশ্বর, পরজাতীয়দের কি নহেন? হাঁ, পরজাতীয়দেরও ঈশ্বর। হয়তো জোনা এ কথায় আমেন বলতেন, কিন্তু বর্তমান প্রসঙ্গ অর্থাৎ পরজাতীয় অসুরীয়দের মধ্যে প্রচার প্রসঙ্গে একেবারেই নয়। যতক্ষণ না জোনা এই অভিজ্ঞতা লাভ করলেন যে আমাদের ঈশ্বর শুধু জিহুদীদেরই নয় বরং পরজাতীয়দেরও ঈশ্বর, ততক্ষণ তিনি এতে রাজি হতে পারছিলেন না। লেখা আছে যে তর্শিসে যাইবে এমন এক জাহাজ পাইলেন, প্রবেশ করিলেন, সেখানে প্রবেশ করলেন, অর্থাৎ সেই জাহাজে তিনি গেলেন। ঈশ্বরের ইচ্ছায় সমর্পিত হবেন কি না, এমন দোদুল্যমান অবস্থা যদি আপনার হৃদয়ে থাকে কখনো, তবে ভবিষ্যৎ বক্তা জোনার এই অভিজ্ঞতা আপনার মন স্থির করতে অবশ্যই সহায়ক হবে। আপনার ব্যক্তিগত ব্যাপারে আমি আপনাকে কোনোভাবেই জবরদস্তি করতে পারি না ঠিকই, কিন্তু একটা কথা আমি বলতে চাই যে কোনো কঠিন সময় জীবনে এলেই মনে করবেন না যে আপনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন অথবা সমস্তই আপনার অনুকূলে হয়ে চলেছে। আর সেই জন্য এও প্রমাণ হয় না যে আপনি ঈশ্বরের ইচ্ছার মধ্যেই সমর্পিত আছেন। এখানে দেখি যে জোনা ঈশ্বরের আদেশ অমান্য করে বিপরীত পথেই ধাবিত হয়েছিলেন, আর সেই জন্য তিনি যে প্রতিবন্ধকতা পেলেন প্রথমে তাও নয়, তার টিকিট কাটা হল, জাহাজে ওটাও হল। অতএব ভেবে নিতে পারা যায় কি যে তিনি ঈশ্বরের ইচ্ছা মতোই কাজ করছেন? না, ঈশ্বরের সঙ্গে নিকট সম্পর্ক রেখে চলুন। তিনি আপনাকে বুঝতে সহায়তা করবেন যে আপনি তাঁর ইচ্ছা অনুসারে চলছেন কি না। ঈশ্বর আপনাকে যা আদেশ করেন তা পালন করার জন্য যা কিছু বাধা তা ঈশ্বরের হাতে সমর্পণ করে দিন। দেখুন তিনি আপনার জন্য তা সাধন করেন কি না। চলার পথে সমস্যা এলে বুঝতে হবে যে আমার চলা ঈশ্বরের অভিপ্রেত হওয়ায় দিয়াবলের চাতুরী আমাকে পশ্চাৎপদ করতে চাইছে, যার দরুন এই প্রতিবন্ধকতা। ঈশ্বরীয় সেবাকার্য করার পথে আমি এই অভিজ্ঞতা বহু সময় সঞ্চয় করেছি। আবার এও ঘটেছে বই কি যে ঈশ্বরের পথে যখন কোনো দুর্বলতার পরিচয় দিয়েছি, তখন ঈশ্বরীয় শাসন আমাকে জীবনে এসে সমস্যা সংকুল করে তুলেছে আমার পথকে, আর তখনই আমি সচেতন হয়ে উঠেছি আমার দুর্বলতা সম্পর্কে, সমর্পণ করেছি নিজেকে বারবার কারবারিতে আর পাতিত প্রভু যীশুর রক্তের নিচে। প্রভু যীশু পুনরায় আমাকে ধৌত করেছেন, ক্ষমা করেছেন আমায়, আমি কৃতজ্ঞ হয়ে তাঁর গৌরব করেছি। আজ আমি যেখানে এসে পৌঁছেছি তা প্রভু যীশুর অনুগ্রহ। আমরা বাইবেল শাস্ত্রে পাই জোনা ঈশ্বরের নির্দেশ অমান্য করে অন্য পথে চলছিল, কিন্তু ঈশ্বর তাকে তাঁর কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তাকে মৎস্যের উদরে রাখার পরিকল্পনা করেছিলেন। বাইবেলের নতুন নিয়মের একটি অংশ আপনাদের কাছে পাঠ করে শোনাতে চাই, আর সেইটি লেখা আছে ইব্রীয় তার ১১ অধ্যায় ৩৬ থেকে ৩৮ পদ। আবার বলি, ইব্রীয়দের প্রতি পত্র ১১ অধ্যায় ৩৬ থেকে ৩৮ পদ লেখা আছে এখানে, আর অন্যেরা বিদ্রূপের ও কষাঘাতের অতিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন, তাহারা প্রস্তারাঘাতে হত পরীক্ষিত, করার দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন, তাহারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দিনহীন ক্লিষ্ট উপদ্রুত হইতেন, এই জগৎ যাহাদের যোগ্য ছিল না তাহারা প্রান্তরে প্রান্তরে পাহাড়ে পাহাড়ে গুহায় গুহায় ও পৃথিবীর গহব্বরে গহব্বরে ভ্রমণ করিতেন। পুনরায় লক্ষ্য করুন, আমি আপনাদের জন্য আবার পাঠ করছি, আর অন্যেরা বিদ্রূপের ও কষাঘাতের অতিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন, তাহারা প্রস্তারাঘাতে হত পরীক্ষিত, করার দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন, তাহারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দিনহীন ক্লিষ্ট উপদ্রুত হইতেন, এই জগৎ যাহাদের যোগ্য ছিল না তাহারা প্রান্তরে প্রান্তরে পাহাড়ে পাহাড়ে গুহায় গুহায় ও পৃথিবীর গহব্বরে গহব্বরে ভ্রমণ করিতেন। ঈশ্বরের সেবা কার্যে সেবা করা, দুঃখ কষ্ট উঠানো কত মানুষ সাধারণ অবস্থায় বলে থাকেন, কি প্রয়োজন এভাবে কষ্ট করে প্রচার করার, নিজের ঘরে ফিরে যাওয়াই মঙ্গল। হ্যাঁ প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, প্রকৃত আহ্বান না পেলে, প্রকৃত অভিষেক না পেলে মানুষ ঈশ্বরের সেবা কার্যে কষ্টভোগ করতেই পারে না। আমরা দেখতে পাই কোনো কোনো ঈশ্বরের লোক বিশ্বাসের দ্বারা পথ চলে খড়গের হস্ত হতে বেঁচে যেতে পারে, আবার কোনো কোনো সময় ঈশ্বরের লোক বিশ্বাসের দ্বারা পথ চলতে চলতে একসময় তার জীবনে বা জীবনকে খড়গের নিচেই অর্পণ করে দেয়। অতএব আপনি অন্ধের ন্যায় এ কথা বলতে পারেন না যে ভালো পরিস্থিতি এলেই ঈশ্বরের ইচ্ছা এবং মন্দ পরিস্থিতি এলে ঈশ্বরের ইচ্ছা নয়। একটু চিন্তা করুন, ভবিষ্যৎ বক্তা জোনার মানসিক অবস্থার কথা। ঈশ্বরের আদেশ অমান্য করে তিনি যখন জাহাজে চলতে শুরু করলেন, নিজের দেশটির চিহ্ন ধীরে ধীরে তার চোখের সামনে হতে মুছে গেল, তখন জোনা নিশ্চয় খুবই আনন্দিত হলেন এই ভেবে যে কি শুভ তাঁর সেই যাত্রা, কেননা সবই তাঁর অনুকূল ছিল। কিন্তু আমরা কিছু পরেই দেখতে পাব তাঁর এই যাত্রা শুভ ছিল না, সহজ ছিল না। চার পদে আমরা সে বিষয় পেয়েছি, প্রচণ্ড বায়ু। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন, এই সামুদ্রিক ঝড়ের জন্য ঈশ্বর নিজেই দায়ী ছিলেন। শুরুতেই এর আগে আপনার মনোযোগ আকর্ষণ করছি ওই ঝড়ের বিষয়। এই ঝড় ছিল অতি প্রাকৃত বিষয়। গালিল সাগরে ঝড় উঠেছিল, আমরা বাইবেলের নতুন নিয়মে পাই, আর আমরা সেই ঘটনায় দেখতে পাই যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন। প্রভু যীশুর শিষ্যগণ গালিলের সেই সামুদ্রিক ঝড় সম্পর্কে অভিজ্ঞ ছিলেন, আর তারা বুঝছিলেন যে নিশ্চয়ই এই ঝড় তাদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে, নৌকা চুরমার করে ফেলে। এও ছিল অতিপ্রাকৃত ঝড়, কিন্তু সেখানে প্রভু যীশুকে ধ্বংস করে ফেলার উদ্দেশ্যে শয়তানের এক পদক্ষেপ বলা চলে। শিষ্যদের মনে সন্দেহ তুলে তাদেরকে বিচলিত করার উদ্দেশ্যে দিয়াবল বা শয়তান এই ঝড় সম্পর্কে দায়ী ছিল বলা যায়। পিতর এসে প্রভু যীশুকে বললেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? অর্থাৎ এ থেকে বোঝা যায় যে কি ঘটছিল, প্রভু তার মধ্যে প্রথমে মধ্যস্থ হননি। এখানে জোনার পুস্তকে আমরা দেখতে পাই ঈশ্বর এই সামুদ্রিক ঝড়কে প্রেরণ করলেন, অর্থাৎ ঝড়কে ঈশ্বর ব্যবহার করলেন এক মঙ্গল উদ্দেশ্যে। সামুদ্রিক ঝড় তিনি পাঠালেন, এই একখানি সামুদ্রিক ঝড়ের মাধ্যমে ঈশ্বর এক নগরকে উদ্ধার করতে চলেছেন। লক্ষ্য করুন যে এই একখানা সামুদ্রিক ঝড়ের মাধ্যমে ঈশ্বর একজন ভবিষ্যৎ বক্তাকে তার ভ্রান্ত পথতে ফিরিয়ে আনতে চলেছেন, সঠিক পথে তিনি তার ভবিষ্যৎ বক্তাকে ফিরিয়ে আনতে চলেছেন। তাহলে ঝড় বা বিপদ সর্বদা আমাদের অমঙ্গলের জন্য নয়। আমাদের জীবনে যে বিষয়গুলো আমরা অমঙ্গল মনে করি, সেগুলো ঈশ্বর আমাদের জীবনে আসতে দেন মঙ্গলের জন্য, এমনও হতে পারে। তাই সর্বদা ভালো চিন্তা করে বা ভালো বিষয় দেখে না বলি এটি ঈশ্বরের ইচ্ছা, আর বিপদসংকুল অবস্থায় না বলি এটি ঈশ্বরের ইচ্ছা নয়। কারণ দেখুন, জোনা যে টিকিট কেটেছিলেন, জাহাজে উঠেছিলেন, কোনো রকম ওয়েটিং লিস্ট তাকে নিতে হয়নি, তাকে লাইনে দাঁড়াতে হয়নি, কষ্ট করতে হয়নি, সহজেই সব কাজ মিলেছে। তার মানে এই নয় যে সেটি ঈশ্বরের ইচ্ছা ছিল, সেটি ঈশ্বরের ইচ্ছা ছিল না। আবার অন্যদিকে ঝড়ের মধ্যে দিয়ে ঈশ্বর একটি শহরকে, একটি নগরকে রক্ষা করতে চাইছেন, যেন ভাওবাদী জোনা সেইখানে গিয়েই পৌঁছান যেখানে তাকে প্রেরণ করার জন্য তিনি আহ্বান করেছিলেন। সেই আহ্বানকে অস্বীকার করে তিনি অন্য পথে চলেছেন। অন্যদিকে ভবিষ্যৎ বক্তার জীবনে ঈশ্বরের ইচ্ছাকে অমান্য করা যে কত অন্যায়, তার মধ্যে দিয়ে ঈশ্বর তাকে দেখাতে চাইলেন যে তাকে সম্মান এবং অধিকার দেওয়া প্রয়োজন, তার ইচ্ছাই সর্বশ্রেষ্ঠ। পাঁচ পদে আমরা দেখতে পাই যে তখন নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল, আর ভার লাগবে নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল। কিন্তু জোনা জাহাজের খুলে নামিয়াছিল, শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন। এই নাবিকেরা ভূমধ্য সাগরীয় বিষয় অভ্যস্ত ছিল, তারা নির্দেশ দিল যে ওই সামুদ্রিক ঝড় স্বাভাবিক ঝড় ছিল না। আর লক্ষ্য করুন, ভাওবাদী জোনা গভীর নিদ্রায় মগ্ন। সাধারণত মনে হয় কোনো মানুষ যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যায় এবং পাপে মগ্ন হয়, তাহলে সে নিশ্চয়ই নিজের মনে ও বিবেকে দোষী সাব্যস্ত হবে, আর তার দরুন সেই ব্যক্তি স্বচ্ছন্ন জীবনযাপন করতে পারে না। কিন্তু জোনাকে দেখি ঈশ্বরের উপস্থিতি হতে, নীরবী হতে জোনা যতদূর সম্ভব দূরবর্তী হতে চাইছিলেন, আর সেই জন্য তর্শিসের ভূমিকে যাত্রা করেছিলেন। কিন্তু তথাপি তিনি বেশ আনন্দিত চিত্তেই ছিলেন এবং জাহাজের খোলে নেমে গিয়ে ঘোর নিদ্রায় মগ্ন হয়ে গিয়েছিলেন। মানুষ নিশ্চিন্ত না হলে ঘোর নিদ্রামগ্ন হয় কিভাবে? এমন এক প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের সময় জোনা যে ঘোর নিদ্রামগ্ন হয়ে থাকতে পারেন, আমাদের মতো সাধারণ বিশ্বাসের ক্ষেত্রে তা ভাবা যায় না। যে সমস্ত নাবিকেরা ছিল তারা সব বিধর্মী এবং বহু দেবতার উপাসনাকারী ছিল। ছয় পদে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে যে তখন জাহাজের অধ্যক্ষ তাহার নিকটে আসে, কইলেন, ওহে তুমি যে ঘুমাইতেছ, তোমার কি হইল? উঠো, তোমার ঈশ্বরকে ডাকো, হয়তো ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না। আমরা দেখি জোনা সেই ঘুমন্ত অবস্থায় জাহাজের অধ্যক্ষ তাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুললেন এবং আপন ঈশ্বরকে স্মরণ করতে বললেন আসন্ন বিপদ হতে উদ্ধার পাওয়ার উদ্দেশ্যে। আর জোনা উঠে গিয়ে লক্ষ্য করলেন সেই সর্বগ্রাসী সামুদ্রিক তাণ্ডবকে, যার দরুন ঘটে যেতে পারত তখনই শরীর সমাধি। সাত পদে দেখতে পাই লেখা আছে, পরে নাবিকেরা পরস্পর কহিল, আইসো আমরা গুলিবাট করি, তাহলে আমরা জানিতে পারিব কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে। পরে তাহারা গুলিবাট করিল, আর জোনার নামে গুলি উঠিল। একটা সেবা ক্ষেত্রে আমি যখন জোনাভাববাতির পুস্তক থেকে শিক্ষা দিচ্ছিলাম, তখন কোনো কোনো ছাত্র আমাকে প্রশ্ন করেছিলেন যে এই গুলিবাট বিষয়টা আমি নিশ্চয়ই সমর্থন করি কি না, কেননা শাস্ত্রতে ঈশ্বর এই গুলিবাট দ্বারা জোনার নামে উঠিয়েছেন। আমার মনে হয় যে লটারি, জুয়া ইত্যাদি হল এক ভীতিকর অভিশাপী বটে। আমি বিশ্বাস করি একটা দেশ ও জাতির পক্ষে এটি সহায়ক হওয়া অপেক্ষা বরং ধ্বংসমূলক হয়। আমার মনে হয় যে নাবিকদের পক্ষে এটা একটা অন্ধবিশ্বাস, কুসংস্কারই বলা চলে। জাহাজের নাবিকেরা তাদের সেই বিশ্বাস অনুযায়ী গুলিবাট করেছিল এবং ঈশ্বর সেই সুযোগটি ব্যবহার করেছিলেন, আর জোনার নাম উঠেছিল। কিন্তু এর অর্থই নয় যে ঈশ্বর গুলিবাট এই ক্রিয়াটি বা কার্যটি সমর্থন করেন। তিনি এটাই বুঝালেন যে মানুষ যে দিক দিয়েই বিচার করুক না কেন, যা করবেন ঈশ্বর স্থির করেছেন তা করবেনই, অন্যথা হবে না। যেমন লক্ষ্য করুন বাইবেলের পুরাতন নিয়মে প্রথম সমুয়েল তার ২৮ অধ্যায় ৭ থেকে ২০ পদের বিষয়টি, সেখানে পাই যে সমুয়েল ঈশ্বরের লোক, তিনি মারা গেছেন এবং মৃতদের মধ্য হতে সমুয়েলকে পুনরায় উঠিয়ে এনে শৌল কথা বললেন। শৌল এ ব্যাপারে, অর্থাৎ সমুয়েলের মৃতদেহ উঠিয়ে আনার ব্যাপারে, ঐন্দোরের এক ভুতুড়িয়া স্ত্রীলোকের সাহায্যই নিয়েছিলেন। কিন্তু জানি আমরা যে আমাদের সত্য জীবন্ত ঈশ্বর ইন্দ্রজাল, মায়া, ভুতুড়িয়া বিদ্যা সমর্থন করেন না। সুতরাং শৌলের জীবনের সত্য পরিণাম দিয়াবল, শয়তানের মন্দতার মাধ্যমে প্রকাশ হতে পারে না। আমার বিশ্বাস ঈশ্বর সমুয়েলের দেহ উঠিয়েছিলেন। সেই পবিত্র ব্যক্তির দেহকে উঠাবার ক্ষমতা দিয়াবলের থাকতে পারে না, কেননা একমাত্র ঈশ্বরেরই রয়েছে মৃত্যু ও কবরের উপরে ক্ষমতা বা কর্তৃত্ব। প্রভু যীশু বলেন যে তাঁর হস্তে রয়েছে মৃত্যু ও পাতালের চাবি। প্রকাশিত বাক্যে একের অধ্যায় ১৮ পদে আমরা পাই, সেখানে লেখা আছে, আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে। তাহলে সে পবিত্র ব্যক্তি সমুয়েলের দেহ কিভাবে ঐন্দোরের ভুতুড়িয়া স্ত্রীলোক উঠতে পারে? কেননা তিনি ছিলেন একাধারে ভাওবাদী, যাজক, বিচারক, সমস্তই। অতএব এইভাবে ঈশ্বর মানুষের জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। ওই নাবিকেরা ছিল কুসংস্কারাচ্ছন্ন, আর ঈশ্বর তাদের সেই কুসংস্কারের ভাবটিকে ব্যবহার করলেন। তারা গুলিবাট করল এবং তা জোনার নামে উঠল। এবং তারপরে কি ঘটল আমরা আট পদে লক্ষ্য করি। তখন তাহারা তাহাকে কহিল, বল দেখি কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে? তোমার ব্যবসা কি? কোথা হইতে আসিয়াছ? তুমি কোন দেশের লোক? কোন জাতীয়? জাহাজের ওই নাবিকদের সঙ্গে কথা বললেও জোনা কিন্তু নিজের সম্পর্কে পরিষ্কারভাবে কিছুই জানাননি। তিনি প্রকৃত ঈশ্বরের সাক্ষীরূপে তখন ছিলেন না, কেননা ঈশ্বরের সাক্ষী ঈশ্বরের ইচ্ছানুসারেই চলেন। কিন্তু তা যদি না হয়, যদি ঈশ্বরের ইচ্ছানুসারে ওই ব্যক্তি না চলে, তবে তা ফলপ্রসূ হয় না। আমাদের এই বিশেষ কথাটা স্মরণ রাখা উচিত। জোনা তাদের কাছে কি কি বলেননি? তারা জোনাকে জিজ্ঞাসা করল, আচ্ছা তোমায় কিছু প্রশ্ন করার আছে আমার, কার দোষে এই অমঙ্গল আমাদের প্রতি ঘটেছে? তোমার ব্যবসা কি? জোনা বলেননি যে তিনি একজন ভবিষ্যৎ বক্তা। আবার তারা বলেছিল, কোথা থেকে এসেছ? জোনা বললেন না যে তিনি ইসরায়েলের উত্তর সাম্রাজ্যের গাত হেফর হতে এসেছেন। তিনি জানাননি তাদেরকে যে তিনি একজন ইসরায়েলের নাগরিক। তারা প্রশ্ন করল, তুমি কোন দেশের লোক? এর উত্তরে জোনা বললেন না যে তিনি ইসরায়েলের লোক, যার কাছে প্রকাশ আছে সত্য ও জীবন্ত ঈশ্বরের। তিনি এটি ব্যাখ্যা করে জানালেন না যে তিনি হলেন একজন ভবিষ্যৎ বক্তা, যিনি সত্য জীবন্ত ঈশ্বরের বাক্য বহনকারী, যার মাধ্যমে সেই ঈশ্বর নিনবীতে পরিত্রাণের প্রত্যাশাবাণী প্রেরণ করেছেন। না, জোনা এই সমস্ত বিষয়ে বিশদ ও সুস্পষ্টভাবে কিছুই প্রকাশ করেননি। কেন করেননি? কারণ তিনি ঈশ্বরের ইচ্ছার সম্পূর্ণ বিপদ বা বিপরীতগামী ছিলেন, তাই জন্য। আসুন আজ আমরা আমাদের সংবেদকে সঠিক ও শুদ্ধ রাখি, ঈশ্বরে বাধ্য হই, তাঁর ইচ্ছার অনুগমনকারী হই, যেন আমাদের সংবেদও শুদ্ধ থাকে। প্রার্থনা করি। প্রেমাপিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি আরেকটি বার তোমার বাক্যের মধ্যে দেখালে, আমরা যখন তোমার ইচ্ছাকে অমান্য করি, তোমার থেকে দূরে চলে যাই, তখন আমাদের জীবনে ঝড় সংকট আসে, যেন আমরা আবার সঠিক পথে চলতে পারি। সাহায্য করো যেন জীবনের সর্ব অবস্থায় তোমার আমাদের প্রতি প্রেম, তোমার ইচ্ছা পরিকল্পনা যেন আমরা অন্যকে জানাতে পারি। আমাদের জীবনকে তুমি নিয়ন্ত্রণ করো, আমাদের অপরাধ অযোগ্যতা ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 734। আবার বলছি, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045। এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।